27 মে 2017 ترجمان کابیر عارف بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم جمعار پوربے بیت الحق جامع مسجد سابق چھاپرا مسجد ڈھالکا نگر ڈھاکہ روزار کرنیہ برجنیہ کی بشئے اتنت تاتپرپورن آلوچنا کریں جا پرتیک روزہ دار کے شنانور مت
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن عبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله منواله پوتر قرآن بولن جے تمہادر اوپر روزہ فرض کرا ہلو جیبھاوے پوروبورتی অনেক উন্মতির উপর এইভাবে রোজা ফরজ ছিল। এই রোজা ফরজ করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হবে, নেককার হবে, একদম পিওর আল্লাহওয়ালা হবে, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে মুক্ত জিন্দগি ওয়ালা হবে, আল্লাহর সঙ্গে নিবিড় গভীর সম্পর্ক থাকবে। এটাই হলো রোজা ফরজ করার উদ্দেশ্য। তো এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট যে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকারই নাম না, রোজার মূল উদ্দেশ্য যেটা সেটার উপর নজর রাখা জরুরি, যে আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে আমি পূর্ণাঙ্গভাবে মুক্ত হব। তো এইরকম এক মহান লক্ষ্য নিয়ে রোজা রাখা। তো যখন ভিতরে অন্তরের ভিতরে এই উদ্দেশ্যের উপরে নজর স্থির থাকবে, তো রোজার হালতে নিজের পক্ষ থেকে কোনো গুনাহের কাজ করার থেকে বিরত থাকা ইনশাআল্লাহ এতে সহজ হবে। যে আমি রোজার হালতে যদি কোনো গুনার কাজ করি তো আমার রোজার উদ্দেশ্যই ব্যাহত হবে। সারাদিন কষ্ট করলাম, রোজা রাখলাম কিন্তু আল্লাহকে আমি খুশি করতে পারলাম না, কী রোজা রাখলাম? এজন্য সকলে হিম্মত করব, রমজানের মাসে তো আমরা সব রকমের গুনার থেকে নিশ্চয় বিরত থাকব। এরকম যদি হয় যে দিনভর রোজা রাখলাম আর মাগরিবের পর থেকে টেলিভিশন ছেড়ে দিয়ে অথবা মোবাইলের মধ্যে বা ইন্টারনেটের মধ্যে কম্পিউটারের মধ্যে দুনিয়ার এমন সব দেখতে থাকলাম যেগুলো দেখা আল্লাহর দৃষ্টিতে হারাম, নাজায়েজ এবং গুনাহ, এমন কিছু দেখতে থাকলাম, কানে এমন কিছু শুনতে থাকলাম আর ভাবলাম যে এখন তো এই হালতে তো রোজা নেই, রোজার পুরা মাসটাই আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু দান করছেন এই মহান লক্ষ্যে আমাদের সফল হওয়ার জন্য। এজন্য দিন রাত 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আমাদের ফিকির থাকবে যে আল্লাহ পাককে আমি যেন খুব খুশি করতে পারি। যে একদিকে মুখের রোজা আর একদিকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রোজাতে মশগুল, যে আমার জবানে আমার মুখের দ্বারা আমি কোনো কিছু খাচ্ছি না, এই জিনিসটা থেকে বিরত থাকা এটা আমার রোজার কারণে। অনুরূপভাবে চোখের দ্বারা গুনাহ থেকে বিরত থাকা এটাও রোজার কারণে, এটাও রোজা, এবং গীবত থেকে বিরত থাকা এটাও রোজা। মিথ্যা থেকে বিরত থাকা, এটাও রোজা। তো সব অঙ্গ প্রত্যঙ্গকে সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা, অন্যায় গুসা থেকে গালি গালাজ থেকে বিরত থাকা, এটাও আমার রোজা, আমার রোজার এটাও অঙ্গ, গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ। যদি এই অঙ্গের ছেদ হয় তো আমার রোজার এক গুরুত্বপূর্ণ অঙ্গের ছেদ হয়ে গেল, কত বড় ক্ষতিগ্রস্ত আমি হয়ে গেলাম। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু নিজ দয়ায় নিজ রহমতে আমাদের সকলের জন্য রমজান শরীফের রোজাকে আসান করেন। একদিকে রোজা রাখা এবং সঙ্গে রোজার সুন্নত তরিকার ব্যাপারে সতর্ক সচেতন থাকা, যেমন ইফতারের সময় বিলম্ব না করা, হইচই না করা, ইফতারের সময় দোয়া কবুল হয়, তো ইফতারের পূর্ব মুহূর্ত থেকে সেরকম একান্তভাবে মনোযোগ থাকা চাই আল্লাহ পাকের জাতের প্রতি। কাজকর্ম যদি একটু আগে ছেড়ে নেওয়া যায় আর ইফতারের মুহূর্তটায় একদমই আল্লাহ পাকের দিকে বেশি মোতাবজ্জে থাকা যায় ভালো। যাদের দায়িত্ব থাকে ইফতারের ব্যবস্থাপনার, তো তাদের তো মশগুল থাকতেই হয়, তবুও ফাঁকে ফাঁকে জবানেও তো অন্তত বলা যায় আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। এক ডাক শুনলে তো আমার কাজ হয়ে যায়, খালি এক হাজার বৎসরের কাফের একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারের এই কালেমা পড়ার দ্বারা হাজার বৎসরের অপরাধ এক মুহূর্তে মাফ হয়ে যায়। তো বান্দার কোন আওয়াজের কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন সেটা তো আমাদের জানা নেই। একটা মেয়ে সে জঘন্য পাপিষ্ট জিন্দেগি বলা, সারা জীবনে জিনা ব্যভিচারের ভিতরে সে বরবাদ করছে, কিন্তু একটা কুকুর চাইতেছিল, ভীষণ হাঁপাইতেছিল, পিপাসায় কাতর ছিল, আর সেই মেয়েটা গভীর কূপ থেকে পানি যেহেতু কুকুর তুলতে পারবে না, সেজন্য নিজের পায়ের চামড়ার মোজা খুলে নিয়ে ওড়না দিয়ে পেঁচায় সেটাকে গভীর কূপের মধ্যে ফেলে সেখান থেকে পানি তুলল, আর সেই পানি পান করে দিল ওই ভীষণ পিপাসিত কুকুরটাকে। বাস এতটুকু আমলে আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু এত বেশি খুশি হলেন যে এই মহিলার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দিলেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করলেন। আর এই সংবাদ আমাদেরকে দিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী কোনো উম্মতের এই ঘটনা। এতে বোঝা যায় যে যে কোনো ন্যাক আমলের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির সেফত আছে, যে কোনো ন্যাক আমল এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জান্নাতে যাওয়ার মতো বৈশিষ্ট্যের অধিকারী। এজন্য কোনো ন্যাক আমলকে কখনো ছোট মনে করতে নেই। রাস্তার মধ্যে একটা এরকম কিছু দেখলাম যে একটু পরে কোনো লোক আসলে কষ্ট পাবে, তো একটা কলার ছিলকা পড়ে আছে, আমের ছিলকা পড়ে আছে, একটা লোক আছাড় খাবে এর উপরে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, এজন্য এটাকে একটু সরায় দেওয়া এটাও মস্ত বড় একটা আমল, এক মোমেনের এটাও বড় একটা আমল। এটা না করলে কেউ তাকে জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সে যে করলো তো কেন করলো, সিরফ আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। হইতে পারে এইটুকু আমলকে বাহানা বানাই আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ পাক রহমত তো শুধু বাহানা তালাশ করে, এক বুজুর্গ বলছেন রহমতে হক বাহানা মি জয়াত বাহানা মি জয়াত, আল্লাহ পাকের রহমত শুধুই একটা বাহানা খুঁজতে থাকে যে কোন উসিলায় এই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়। বাহানা মি জয়াত বড় কোনো মূল্য তালাশ করে না, বড় কিছু দিতে হবে তা না। আসলে ইসলামের আমলগুলো সহজ সহজ, কিন্তু প্রতিটি আমলের সম্পর্ক যেহেতু আল্লাহর সঙ্গে, এজন্য প্রতিটি আমল ওজনওয়ালা হয়, বড় ভারী হয়। যে হাজার বছর ধরে মানুষ ফল খায়, এই যে বাগ বাগানে পাওয়া যায় ডেউয়া খায়, তো খাইতে থাকে, এটার কারো কোনো গুরুত্ব নাই, রাস্তার পাশে বিক্রি হয় কোনো গুরুত্ব নাই। কিন্তু বাদশাহ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় এটাকে পছন্দ করে বসেন, ওই দিন থেকে এটার গুরুত্ব বাড়ছে, বাদশাহ এই জিনিস খুব পছন্দ করেন। এখন কেউ বাদশাহর দরবারে গেলে ওটা গিফট হিসাবে সাথে নিয়ে যায়, উপঢৌকন, যে এটা বাদশাহ খুব পছন্দ, বাদশাহর খুব পছন্দের জিনিস। তো বাদশাহর নজর যে জিনিসকে পছন্দ করে সেটা দামি হয়ে যায়, বাদশাহর চোখই এরকম, তার নজরই এরকম, ওই নজর যে ছোট বস্তুর উপর ঝরে পড়ে সেই ছোট বস্তু ছোট থাকে না, বড় হয়ে যায়। তো দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্বের একদম সর্বশ্রেষ্ঠ যে আলেম উলামা ছিলেন তদানীন্তন যুগে, তাদের একজন ছিলেন। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সমস্ত বাদশার বাদশা মহান রব্বুল আলামিনের ঊর্ধ্ব জগতের রাজত্বে সব কিছুই আছে, কিন্তু একটা জিনিস নাই। সেই জিনিসটা আবার আল্লাহ পাকের খুব বেশি পছন্দনীয়, সেটা হলো গুনাহগার বান্দার চোখের পানি, অনুতপ্ত চোখের পানি। ঊর্ধ্ব জগতে তো আল্লাহ পাক কোত্থেকে কানবেন, আর যে ফেরেশতারা আসতো ফেরেশতারা কি কান্নাকাটি করেন? ফেরেশতারা তো কানতে জানেন না। তাহলে অথচ আল্লাহ পাকের নিকটে চোখের পানি ভীষণ প্রিয়, ভীষণ পছন্দনীয়। এজন্য যে কোনো গুনাহগার বান্দা একটু যদি কান্দে তো এক এক জাররা চোখের পানি আল্লাহ পাকের নিকট অনেক বেশি দামি গণ্য হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাও, যে তোমরা খুব কান্নাকাটি করো আল্লাহ পাকের নিকট। ইবকু কান্নাকাটির উদ্দেশ্য কি? যে কানলে আল্লাহ পাক রাজি, কানলে আল্লাহ পাক খুশি। যে কোনো মানুষ কান্নাকাটি করলে তখন যার সামনে চোখের পানি ছুটতে থাকে তো তাদের মন বিগলিত হইতে থাকে। চোখের পানির আসরই এরকম, কিন্তু চোখের পানির আল্লাহর কসম সবচেয়ে মূল্যায়ন করেন খোদ মহান রব্বুল আলামিন। চোখের পানির এত দাম আর কেউ দিতে জানে না, যতটা আল্লাহ পাক জাল্লা জালাল রহমান ওয়ালু চোখের পানির দাম দেন। এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, ওহো জো গিরে ইধার জমি পর মেরে আশক কে সিতারে, এদিকে যখন আমার চোখের পানি জমিনে পড়ে তো চমক উঠা ফলক পর মেরি বন্দগি কা তারা, তো মুহূর্তের মধ্যে আসমানে আমার চোখের পানির বন্দগির নূর ঝলমল করতে থাকে। চোখের পানি এত বেশি পাওয়ারফুল। আমরা একদিকে আমল করতে থাকবো আর একদিকে নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে থাকবো, কান্নাকাটির চেষ্টা করতে থাকবো। মানে যে মানুষটা এরকম ফিকিরওয়ালা হয় যে আমি তো আল্লাহর খুশিওয়ালা জিন্দগি বানাবো, এক নম্বর, দুই ভুল হলে আমি অবশ্যই মাপ চাইবো, আমি আল্লাহর কাছ থেকে মাপ চাইবো, আমি ক্ষমা চাইতেই থাকবো বারবার, আমি অনুনয় বিনয় করতেই থাকবো। এভাবে যে বান্দা লাইয়া থাকে, নম্বর তিন যে বান্দা কান্নাকাটি করতে থাকে আজীবন, মাঝে মাঝে কান্দে, কান্না না আসলে কান্নার ভান বনিতাও করতে থাকে, আল্লাহর কসম হাদিস কোরআনের আলোকে তো বোঝা যায় এই বান্দার জন্য জান্নাতের গেট একদম খোলা থাকবে ইনশাআল্লাহ তাআলা। এতটা আশ্চর্য আমল এটা, আল্লাহ পাক চান যে বান্দা আমার হয়ে থাকুক। যে একজনে আসে আপনার খুব ভক্ত অনুরক্ত, তো বেচারা মাঝে মাঝে ভুল করে, মাঝে মাঝে ভুল করে, মাঝে মাঝে ভুল করে, শত শত হাজার হাজার ভুল হয়, কিন্তু আপনি কখনো ভাবেন না এ আমার কখনো আমার জীবন নাশ করতে পারে, সে আমাকে হত্যাও করতে পারে, কারণ আপনি এতটুকু বুঝেন দিন রাত্রে তার কার্যকলাপের দ্বারা সে তো আমাকে গভীরভাবে শ্রদ্ধা করে, গভীরভাবে ভালোবাসে, মহব্বত করে, আমাকে আরাম দেওয়ার জন্য সব রকমের আন্তরিক চেষ্টা করে, কিন্তু তার বুঝের কমির কারণে তার ভুল হইতে থাকে। তো এইরকম একজন মুরব্বী লোক তার এইরকম প্রিয় খাদেমকে দোস্তকে ভক্তকে মাফ করতেই থাকেন, মাফ করতেই থাকেন, যে আসলে সে শত্রু হিসাবে এরকম করে না, আমার ক্ষতি চায় সেজন্য এরকম করে তা না, আমার অশুভ কামনা করে না, সে তো আমার কল্যাণ, আমার সুখ, আমার শান্তি, আমার সম্মান, আমার জীবনের সর্বাঙ্গীন সফলতাই চায়, কিন্তু যেটা হয় সেটা তার ভুল, এটা তার অনিচ্ছাকৃত ভুল, ইচ্ছাকৃত এবং পরিকল্পিত ভুল এটা না। তো আল্লাহ পাক যখন দেখেন যে এই বান্দা তো ঈমানওয়ালা, এই বান্দা সিজদাওয়ালা, আমার এই বান্দা নামাজওয়ালা, আমার এই বান্দা আমাকে ভয় করতে থাকে, আমাকে ভালোবাসতে থাকে, আমাকে ডাকতে থাকে, আমার জিকির করতে থাকে, আমার ডাকে সাড়া দিতে থাকে, কিন্তু দুনিয়া এমন যে নফস এবং শয়তান এবং এর চেলাদের নানান রকমের এই উৎপাতের কারণে আমার বান্দার মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, ফের তো সে এরকম না যে বেপরোয়া হয়, বরং সে বারবারই আবার লজ্জিত হয়, আবার অনুনয় বিনয় করতে থাকে, আমার নিকট কান্নাকাটি করতে থাকে। তো আল্লাহ পাক এরকম বান্দাকে নিঃসন্দেহে মাফ করিয়ে দেন। আমার ভাইরা, ইসলামের এই সকল গভীর হাকিকত যদি আমরা বুঝতে পারতাম তো আমাদের জীবন কত না ধন্য হইতো। মানুষ যখন একাধিক রকমের পাপে লিপ্ত হয় বারবার, অথবা একই পাপে বারংবার অথবা দীর্ঘকাল পর্যন্ত লিপ্ত হইতে থাকে, এবং সে মনে মনে ভাবে না আমি ভালো হব, আমি ভালো থাকব, কিন্তু ভালো হওয়ার পরও আবার ভালো থাকার পরও আবার ভালো না থাকার দিন তার দেখতে হয়, অর্থাৎ আবার তার দ্বারা কোনো এরকম অন্যায় অপরাধ সংঘটিত হয়, গুনাহের কাজ হয়ে যায়। তো অনেক মানুষের মনই তখন ছোট হয়ে যায় যে ভাই ফেরেশ জিন্দিগিওয়ালা হওয়া এটা আমার কাজ না, একদম পিওর নূরওয়ালা জিন্দিগি হওয়া, জিন্দিগির অধিকারী হওয়া এটা আমার কাজ না। ওলিয়া আউলিয়াদের মতো এরকম ফেরেশতাদের নজরও ঈর্ষণীয় জিন্দিগিওয়ালা বন্দিগিওয়ালা হওয়া এটা আমার কাজ না। আমি কত বড় হনুমান, আমার তো আমি নিজেই সাক্ষী। তো এসব মনে করতে করতে অনেক মানুষ হিম্মত হারা হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহ পাক হিম্মত হারানো পছন্দ করেন না। বন্দা এরকম নিরাশ হয়ে যাক এটা আল্লাহ পাক কিছুতেই পছন্দ করেন না, বরং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বন্দাকে হাতছানি দিতে থাকেন, কেবলই ডাকতে থাকেন যে হাজার ভুল ত্রুটি যাই হোক তুমি কিন্তু আমার দুয়ার ছাড়বা না, আমাকে ডাকবা, আমাকে ডাকলে আমি তোমার প্রতি মেহরবানি করবো, আমি ক্ষমা করতেই থাকবো, এটা আমার অঙ্গীকার। এজন্যই ওই কথাটাকে এক বুজুর্গ এমন সুন্দর ভাবে বলছেন যে তু হো কিসি বি হাল মে মাওলা সে লাও লাগায় যা, কুদরতে জুল জালাল মে ক্যা নহি গির গিরায় যা, যত পতিত অবস্থায় তোমার হোক না কেন, যত নিচু নিকৃষ্ট জীবনই তোমার হোক না কেন, তুমি দেরি করো না, তুমি উঠো, চলো, ডাকো, মহান রব্বুল আলামিনকে ডাক দো। হ্যাঁ, কুদরতে জুল জালাল মে ক্যা নহি গির গিরায় যা, আল্লাহ পাক জাল্লা জালাল ও মানাওয়ালো সীমাহীন কুদরতওয়ালা, এই একদমই এমন এক কাতরা পানি, এমন এক ফোঁটা পানি, যে পানি দারুণভাবে ঘৃণিত, সেই চরম ঘৃণিত পানির দ্বারা আল্লাহ পাক সুন্দর চমৎকার এইরকম গুণাবলী সম্পন্ন বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ বানিয়ে দিয়েছেন। এত নিকৃষ্ট একটা পানির ফোঁটাকে আল্লাহ পাক এই সুন্দর মানুষ বানায় দিলেন যে হাজার লাখ মানুষ তাকে পছন্দ করে। এটার দ্বারা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমি নিকৃষ্টকে কতটা উৎকৃষ্ট করে দেখাইয়া দিলাম। তো তোমাদের মধ্যে এরকম হাজারো লাখ কোটি নিকৃষ্ট যদি থাকে, তারা যদি আমার দিকে মোতাবজ্জি হয় আমি চাই, তো আমার রহমতের এক বিন্দু এক ফোঁটা ওই তার নিকৃষ্ট জিন্দিগিকে মুহূর্তে উৎকৃষ্ট জিন্দিগিতে পরিণত করে দিবে। আল্লাহ তাআলা এই হাকিকত বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহর কসম, ইসলামে নৈরাশ্যের কোনো নাম নিশান নাই। যে আশ্চর্যের বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর গুনাহগারদেরকে যে এমন এমন আশা জাগানিয়া বিষয় শুনাইছেন, কথা শুনাইছেন, উপদেশ শুনাইছেন যেগুলো কোনো ক্রমে মাথা ধরার মতো না, কিন্তু আল্লাহর নবী যেটা বলেন সত্য বলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা থেকে আমাদের কতটা শিক্ষা গ্রহণ করা উচিত, কত বেশি রকমের আশান্বিত হওয়া উচিত। যেমন এই হাদিস শরীফ আপনারা শুনছেন হয়তো বারবার, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী কোন এক উম্মতের ভীষণ মারাত্মক বেপরোয়া পাপিষ্ঠ এক মুসলমান 99 জনকে হত্যা করা তার শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে হঠাৎ একদিন তার মনে জাগলো যে আর কত, আমার তো দুনিয়া থেকে যাওয়া লাগবে, তো আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে এই ঘৃণিত জিনিস জিন্দিগি নিয়া, তো আমার কি এর থেকে মুক্তির কোনো উপায় আছে, আমারও কি নাজাতের ব্যবস্থা হতে পারে। তো এক লোককে সে জিজ্ঞাসা করলো আবেগে যে আমার তো এই অবস্থা, 99 জনের হত্যাকারী, আমি নিরপরাধে মানুষগুলোকে হত্যা করলাম, কিন্তু আমার মন আজকে ব্যাকুল যে আমার ফেরা উচিত এই অন্যায় থেকে, তা আমি যদি ফিরি তওবা করি তা আমার কি তওবা কবুল হবে। ওই লোকটা বিরক্তির সাথে উত্তর দিল যে আরে এত ভয়ঙ্কর অপরাধ, আর এই এত কঠিন অপরাধের পর অপরাধের পরে আবার তওবা করলে মুক্তি না, যা এটা কিভাবে। তো ওই লোক এই লোকটাকে হত্যা করলো, হত্যাকারী এই লোকটাকে হত্যা করলো, তো 100 জন হয়ে গেল। পরে আবার এক সময় তার মনের ভিতরে জাগলো যে আর অন্য কাউকে জিজ্ঞাসা তো করে দেখি, তো আর একজনকে জিজ্ঞাসা করছে যার ভিতরে এলেম কালাম ছিল, জ্ঞান ছিল, দিনই বুঝ ছিল। তো সেই লোকটাকে জিজ্ঞাসা করলো, আমি তো 99 জনের হত্যাকারী ছিলাম, পরে এখন আমি 100 জনের হত্যাকারী, তো আমি যদি তওবা করি তো আমার কি মুক্তি পাওয়া সম্ভব, আমার কি নাজাত পাওয়া সম্ভব জাহান্নাম থেকে, এবং আমার কি জান্নাতে যাওয়া সম্ভব? ওই লোকটা তখন বললেন যে আরে যত পাপ হোক না কেন, মহান আল্লাহ বান্দাদের ডাকতে থাকেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার পালনেওয়ালাকে ডাক দাও, মাফ চাও, নিঃসন্দেহে তিনি মাফ করে দিবেন। তো ওই বেচারার মনে খুব লাগলো, এই লোক আশা জাগা নিয়ে কথা বললো, এই কথাটা মনে খুব লাগলো। আর যারা গুনাহে অভ্যস্ত, দোষ অন্যায় অনাচারে ডুবা মানুষ, তাদের মধ্যে আমরা সাধারণত দেখি যে এই সুন্দর গুণটা তাদের মধ্যে থাকে, এই মস্ত বড় দামি উচ্চ গুণটা তাদের সকলের মধ্যেই দেখা যায়, ব্যতিক্রম হয়তো বা একদমই কম হতেও পারে, যদি থাকে কেউ এরকম থাকতেও পারে, কিন্তু সাধারণত দেখা যায় সব কঠিন থেকে কঠিন পাপিষ্ঠ লোকের মনের মধ্যে অনেক দামি একটা গুণ থাকে, সেটা হলো আশা জাগা নিয়ে কথা বললে সে লোক প্রভাবিত হয়, তার মন বিগলিত হয়, যে আমার মতো খারাপ লোকের জন্য রহমতের রাস্তা খোলা আছে। তাহলে এই একটা মাত্র এই আশা ব্যঞ্জক কথার কারণে ওই লোকটা এই এক ঝাড়া দিয়া এই নিকৃষ্ট জীবন থেকে তওবা তিল্লা করে পরিষ্কার হইয়া একদমই জান্নাতের উপযুক্ত হওয়ার পথ পায়। এজন্য লোকদেরকে নিরাশ হওয়ার মতো কথাবার্তা শোনানো এটা ইসলামের শিক্ষা না, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তো ওই লোকটার সঙ্গে একটা কথা বললো যে ভাই, তবে কি যে আপনি নিজে নিজে আমল করা এক জিনিস, আর একটা হচ্ছে আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গে জুড়ে আমল করা, এই আমল দ্রুত কবুল হয়, জলদি কবুল হয়, দ্রুত কবুল হয়, তো সেইটা আমরা করি। এবং ওই লোকের এই কথা শুধু সেই লোকের কথাই না, আমরা যে সুরায় ফাতিহা পড়ি না, একলা একলা নামাজ পড়ি, আল্লাহু আকবার নামাজ শুরু করলাম, কামরার মধ্যে কেউ নাই সেখানে, কিন্তু আমরা বলি কি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা ইবাদত করি আপনার, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা সাহায্য চাই আপনার নিকট, ইয়াকা নাবুদু একমাত্র আপনারই ইবাদত করি আমরা, একমাত্র আপনারই নিকট সাহায্য চাই আমরা। এখানে করে একলা কিন্তু বলে আমরা, সেটা কি? এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে আল্লাহ পাক এটা পছন্দ করেন বান্দা এককভাবে নিজের ইবাদতের কথাটা না বলুক, আমি ইবাদত করি আপনার, আমি ডাকি আপনাকে, বরং বান্দা এভাবে বলুক হে আল্লাহ এই বিশ্বে হাজার আপনাকে ডাকাডাকি করার প্রিয় প্রিয় বান্দারা আছে, হাজার আপনার বন্দিগি কারণে ওয়ালা বান্দারা আছে, তাদের সঙ্গে আমি এক গুনাহগার ও শরীক হয়ে আপনাকে ডাকতেছি। এই ডাক শুনলে তো আল্লাহ পাকের মায়া লাগে, ও নিজেকে কিচ্ছু মনে করে না, যে আমি একলা, আমার আমল জমা দেওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, আমি যখন আল্লাহর কাছে আমার আমল জমা দিব, আমার আল্লাহকে ডাকবো, তা আমি এইভাবে বলবো যে আল্লাহ সকলেরটা যখন জমা নিচ্ছেন তো তাদের সঙ্গে গুনাহগারকে একটু সামিল করেন, আমারটাও জমা নিয়ে নেন, দেখেন কেসা মুআমালা। তো এতে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে বান্দা যাতে নিজের নিজেকে সবসময় নেক লোক আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে রাখে। আল্লাহর কসম কোরআন হাদিসের শিক্ষা এটাই যে খাঁটি ইমান ওয়ালা থাকার জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, এটাই কোরআন হাদিসের শিক্ষা। আমরা বিস্মিত আশ্চর্যান্বিত হই যে ইসলাম সম্পর্কে যেই মুসলমান ভাইয়েরা জানেন না কিন্তু মারাত্মকভাবে আবেগতাড়িত, তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার প্রয়োজনটাকে মানে অনেকে মারাত্মকভাবে অস্বীকার করেন, প্রত্যাখ্যান করেন, কেউ এটাকে ঘৃণার দৃষ্টিতে পর্যন্ত দেখতে শুরু করেন। আমার প্রিয় বন্ধুরা, যেটাকে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার সর্বোচ্চ রাস্তা নির্ধারণ করছেন, আর সেটার ব্যাপারে এমন অনীহা, এমন অনেক অবজ্ঞা, এইভাবে সেটাকে প্রত্যাখ্যান করা, এমনকি ঘৃণা পর্যন্ত করা, নিজের কপালে কি কুড়াল মারা না? এটা এটা কিভাবে ঠিক হইতে পারে? নিজের পায়ে নিজে কুড়াল মারা, নিজের ক্ষতি নিজে সাধন করা, যেখানে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনু মা সাদিকিন, ইত্তাকুল্লাহ ও কুনু মা সাদিকিন, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো যে আমি আল্লাহর খুশি মোতাবেক জিন্দগি বানাও, আমার অসন্তুষ্টির আমার নাকুশি সব পথ পরিহার করে চলো। এর অর্থই তার দ্বারা যে আমার সব আদেশ নিষেধ তোমরা মানবে, সেভাবে চলবে। এটা তো পরিষ্কার জান্নাতির রাস্তা, কিন্তু একই সঙ্গে আল্লাহ পাক যোগ করে দিলেন যে এর সঙ্গে অকুনুমা সাদিকিন, সাদিকিন মানে একদম সাচ্চা কামেল বান্দা দ্বারা, তাদের সঙ্গে যেন তোমাদের জিন্দগি হয়, তাদের সঙ্গে উঠা বসা, তাদের থেকে পরামর্শ নেওয়া, তাদের থেকে দিন শেখা, এটা আল্লাহ পাক এখানে জুড়ে দিলেন। কি কারণে? শুধু এক জায়গাতেই না, কত আয়াতে কত হাদিস শরীফে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের প্রতি বারবার আমাদেরকে আকৃষ্ট করছেন। যে ঘটনা বলতেছিলাম সেটাই খুব গভীর মনোযোগে লক্ষ্য করেন, এর থেকে বিষয়টা কতটা স্পষ্ট হবে। আমার ভাইরা কিভাবে বলবো এই কথা, যে মানে খালি কিতাবাদি পড়লে কিন্তু, খালি দিনই কথা শিখলে কিন্তু সিরাতুল মুস্তাকিম যেটা এর মূল নূরওয়ালা পূর্ণ নূরওয়ালা রাস্তাটা পরিষ্কার ভাবে বুঝে আসে না। আমরা আল্লাহ পাকের রহমতে দিন রাত যেহেতু দিনই লাইনে কোরআন হাদিসের এলমের লাইনে চলার আল্লাহ পাক তৌফিক দিতেছেন, অর্থাৎ এগুলো পড়াশোনা করার তৌফিক দিতেছেন, এর মধ্যে আমাদের সঙ্গে বড় বড় আলেম মানুষদেরকে যখন দেখি এক একজনের এক এক এক্সিডেন্ট দেখলে তখন আশ্চর্য লাগে, এই মানুষটা এটা করতে পারলেন কিভাবে। তো আমরা বুঝতে পারি যে এই লোকটা কোনো আল্লাহর ওলির সোহবত প্রাপ্ত না, তরবিয়ত প্রাপ্ত না, দীক্ষা প্রাপ্ত না, যার কারণে এই মারাত্মক গলতটা তার মধ্যে রয়ে গেছে, অতটাই গলতির অনুভূতিটুকুও তার মধ্যে নাই। আমি আপনাদেরকে এক দুটো এরকম ছোট্ট দৃষ্টান্ত শুনাই। একবার সফরের মধ্যে ছিলাম, কোনো একদিনই সফরে কোথাও দূরে যাইতেছিলাম, গাড়ি থেকে রাস্তার পাশে এক জায়গায় থামলাম, ছোট্ট একটা চায়ের দোকান। তো আমরা বললাম যে চলুন একটু চা খাই নি, রং চা খাইতেছি দুইজন আমরা, এরকম আমরা বেশ কয়েকজন তো পাশাপাশি বসে একটা লম্বা টুলের মধ্যে চা পান করতেছি। ঠিক আমার পাশে থাকা যে মানুষটা, যিনি তাহাজ্জুদ গুজার, বড় বড় দিনই কিতাব পড়ান, সে কিতাবগুলোর নাম বলতে আমার লজ্জাবোধ হয়, সেজন্য আর বললাম না, বা একদম শীর্ষস্থানীয় দিনই কিতাবাদি পড়ান, এইরকম বড় আলেম মানুষ, আর একদমই আসলেও বুজুর্গ বলি আল্লাহ, কি কথা বুঝেন নাই, এবং হাজার হাজার মানুষ তাকে, লাখ লাখ মানুষ তাকে শ্রদ্ধার নজরে দেখে, সব ঠিক আছে, কিন্তু চা পান করতেছি একসাথে পাশাপাশি, হঠাৎ কতগুলো কপ বুক থেকে বের করলেন আর একদম সামনাসামনি ফেললেন। আমার তো একদম বমি আসার মতো উপক্রম। আমি বললাম এটা করলেন কি আপনি, এখানে আমরা চা পান করতেছি আর এই পরিবেশ, এখানে কফ ফেলার জায়গা, আবার এখানে এতগুলো মানুষের মাঝখানে কফ ফেলার জায়গা। তো উনি একদম লজ্জিত হয়ে বলেন যে ভুল হয়ে গেছে। তা আমি বললাম এটা কি ধরনের ভুল, এই মানুষটা ভালো, এই মানুষটা এলেমওয়ালা, আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা, লক্ষ মানুষকে তিনি দিনের কথা বুঝান, তার জীবনের এই কঠিন আপত্তিকর ঘাটতিটা থাকলো কি কারণে, কোনো আল্লাহওয়ালার সঙ্গে থাকলে তিনি তার ত্রুটিগুলো চিহ্নিত করতেন। এটা ঠিক না, এটা ইসলামের যে সুন্দর ইসলামের মধ্যে এটা মারাত্মক অসৌন্দর্য, এটা অশুভ, এটা পরিত্যাজ্য, এটাকে পরিহার করতে হবে। উনি জীবনের জন্য তওবা করতেন, ঠিক হয়ে যেতেন, আর এই মানুষটা ঠিক হলে এই আদর্শ মানুষটাকে দেখতে দেখতে লাখো কোটি আদর্শ মানুষ আদর্শ শিখতে পারত। আরেকটা ঘটনা এই মুহূর্তে মনে পড়লো, হাজী কামাল সাহেবের বাসার সামনে আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই খানা খাওয়ার পরে রাত্রিবেলা হাঁটাহাঁটি করতেছেন, পায়চারি করতেছেন। তো বাংলাদেশের কোন এক জেলার এক মাওলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, হযরতের মুরিদ, ঘনিষ্ঠ, উনি হাঁটতেছেন আর তার তসবিটা হাত দুইটা পিছনে, পিছনের দিকে এরকম একসাথে আটকানো, আর ওই হাতের মধ্যে আঙ্গুলে পেঁচানো তসবি, আর ওই পিছনে রাখা অবস্থায় তসবি আস্তে আস্তে পড়তেছেন, দেখা যায় তসবিটা পড়তেছেন। হযরত বললেন, হে মৌলবি, তসবি এরকম পাশার কাছে রেখে পড়তে হয়, এটা আদবে তসবির, যে তসবি আল্লাহর জিকিরের জন্য, সেই তসবি তুমি এইভাবে পড়তেছ, খবর দ্বারা এরকম করবে না। আচ্ছা, আমার আশ্চর্য লাগে, এই কথা আমি ভুলতেই পারি না, যে বারবার মনে হয় যে আল্লাহ এই কথাটা হযরত এইভাবে বুঝাইয়া দিলেন, এই লোকটা তো চিরজীবনের জন্য ফিরলো না। সেদিন আমি ভোলা থেকে আসতেছিলাম, লঞ্চের ভিআইপি কেবিনে বসা, বড় বড় কয়েকজন মানুষ আসলেন, দেখা করলেন, কথাবার্তা শুনলাম, তো দাড়ি একদম সাদা সাদা, পরিচয় নিলাম, তো জানলাম যে অনেক বড় আলেম মানুষ, কিন্তু কথা বলতেছেন একটু বরাবর ডান হাতে যে আঙ্গুল একটা গালের মধ্যে দেন, আবার ঠোঁটের মধ্যে রাখেন, আবার দাঁতের উপরে রাখেন। অথচ আমাদের রুমে আসার কারণে যে তাকে কিছু বিস্কুট ইত্যাদি পরিবেশন করা হলো দুইটা পিরিজে, একটা একদিকে একটা একদিকে, ওই পিরিজের মধ্যে হাত দিয়ে আবার খাইতেছেন, আবার ওই দাঁতের মধ্যে হাত দিতেছেন, কি যে এক ঘৃণাত্মক দৃশ্য। তো ওই প্লেটে ওই পিরিজে আমি হাত দিতে পারলাম না যে পিরিজে তিনি হাত দেন, আরেকটা পিরিজের মধ্যে হাত দিয়ে আমি বিস্কুট খাইতেছিলাম। আমার প্রিয় বন্ধুরা, জীবনের পরতে পরতে এইরকম ঘৃণাত্মক জিন্দগি অসংখ্য পরিমাণে থাকে। যদি মানুষ কোনো খাঁটি মানুষের হাতে নিজেকে মানুষ বানানোর ব্যবস্থা গ্রহণ না করে, এজন্যই এই গোহরডাঙ্গা মাদ্রাসার বিখ্যাত বুজুর্গ, যিনি গোহরডাঙ্গা মাদ্রাসার পাশে মসজিদের পাশে শুয়ে আছেন, হযরত আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যাকে হাফিজ জুজুরও গভীর ভাবে শ্রদ্ধা করতেন, সেই বুজুর্গের ইন্তেকালের পরে হাফিজ জুজুর আমাদেরকে বলছেন যে তার কবরের মাটি থেকে আমি এমন খুশবু পাইছি মেষ কম্বরের থেকে বেশি ঘ্রাণ লাগতেছিল। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি গোহরডাঙ্গা মাদ্রাসাতে আলেমদেরকে একবার একত্রিত করলেন এবং বললেন যে হে আলেম ওলামা, তোমরা আমাকে শ্রদ্ধা করো, কিন্তু শোনো, আমি শামসুল হককে হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী থানভীর নিকট যাওয়ার পর আমার যতগুলো পশম আছে প্রতিটি পশমের গোড়া গোড়া আমার মনে হয় এক একটা ইঞ্জেকশন দিয়েছেন তিনি আমাকে মানুষ বানানোর জন্য, যার কারণে আজকে তোমরা আমার কাছে ভিড় করতেছ। তো তোমরাও এরকম কোনো আল্লাহর কাছে যাও, দিন শিখো। যাই হোক, মধ্যখানে একটা কথা হঠাৎ আসলো, তো এইসব প্রসঙ্গে এই কথাগুলো আলোচনা হয়ে গেল। তো ওই লোকটা এই কথাটা জুড়ে দিলেন যে ভাই, হত্যা তো করছো 100 জনকে, একটা কাজ করো, তুমি তওবা তো করবা, ওই আমাদের এলাকাটা দুষ্ট দুরাচারদের, আর ওই যে এলাকাটা একটু দূরে সেটা হচ্ছে আউলিয়াদের এলাকা, ওখানে সব নেক লোকেরা থাকেন, আর যেখানে বদ লোক থাকে আল্লাহ পাকের আজাব সেদিকে মোতাবজ্জি হয়, আর যেখানে আল্লাহ পাকের প্রিয় পাত্ররা থাকে সেখানে সবসময় রহমত আকৃষ্ট হইতে থাকে, রহমত বর্ষিত হইতে থাকে। ওইখানে যদি যাও তো ওই আল্লাহওয়ালাদের পাশে থেকে তওবা করলে আল্লাহ পাক দেখবেন যে 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 আমার প্রিয়দের সঙ্গে ও হাত তুলছে, চলো মাফ করে দাও। তো সেজন্য এই লোকটার কথা খুব দিলে লাগলো এবং রওনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাস্তার মধ্যে লোকটা অসুস্থ হয়ে গেছে। তো সে সিদ্ধান্ত নিল আমি যাবই, আর হামাগুড়ি দিয়া রাস্তার উপর চলতেছিল, রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেল। ফেরেশতারা আসলেন দুই দল, একদল ফেরেশতা বললেন নষ্ট ভ্রষ্ট নিকৃষ্ট, ওর রু আমরা নেব, আর একদল ফেরেশতা বললেন আরে এ তো আল্লাহওয়ালাদের কাছে যাচ্ছে তওবা করার জন্য, তো এ তো ভালো মানুষ, ওর রু আমরা নেব। এখন দুই গ্রুপের মধ্যে বিতর্ক, সমাধান কে করবে? উভয় গ্রুপ আল্লাহ পাকের নিকট গেলেন। আল্লাহ পাক বললেন যে তোমরা এক কাজ করো, ওইখানে গিয়ে জমিন মাপো, একটা মাপ দিয়ে দেখো, ও যে নিকৃষ্ট এলাকা ত্যাগ করে আসছে সেদিক থেকে নিকটবর্তী নাকি আমার আউলিয়াদের এলাকার নিকটবর্তী, যেদিকে নিকটবর্তী হবে ওই গ্রুপের লোক গণ্য হবে। আমাদের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে লোকটা তখনও পাপিষ্ঠদেরই এলাকার নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, আর এদিকে জমিনকে ডাইরেক্ট নির্দেশ করলেন, এই পাপিষ্ঠদের জমিন হট তুই দূরে যা, আর আউলিয়াদের এলাকার জমিনকে বলে এই জমিন এই বান্দার আরো কাছে আস। সবকিছু আল্লাহ পাকের হুকুমে তো চলে, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাতাসের উপর চলতেন তো আল্লাহ পাকের হুকুমে, তো মূসা আলাইহিস সালামের জন্য দরিয়াতে আল্লাহ পাক রাস্তা বানাইছেন, তো আল্লাহ পাক তো সব করতে পারেন, তো ওই জমিনকে আল্লাহ পাক নিকটে আসতে বললেন। এদিকে ফেরেশতারা আসলেন মাপজোক দিয়ে দেখেন যে আরে এ তো আউলিয়াদের নিকটবর্তী, পরে আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক আউলিয়াদের কাতার ভুক্ত হয়ে গেল এই লোকটা, এবং তার জন্য কমপ্লিট নাজাতের ফয়সালা হয়ে গেল। বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে ইবনে হজর আসকালানির মত মুহাদ্দিস এই হাদিস উল্লেখ করে বলেন এই লোকটার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা ছিল না, আল্লাহ পাক এই দৃশ্যত যেন একটা তার ভালো ঘটনার একটা ড্রামা ঘটাইলেন যে হ্যাঁ এ অনেক কাজ করছে আল্লাহওয়ালাদের কাছে এসে গেছে, আসলে তা কিছু না, একটুখানি আগে বাড়ছিল কিন্তু সেই মঞ্জিল পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত আসলে পৌঁছতেই পারে নাই, কিন্তু ওই যে আল্লাহ পাক একটু বাহানা পছন্দ করেন, আল্লাহ পাক দেখলেন ও নিজের মতো করে কিছু তো করছে, এইটুকুর উসিলাই পাগলটাকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা এই জন্য জীবনে আমরা আমল করতে থাকব, নিজেকে ভুল ত্রুটিওয়ালা মনে করব, মাফ চাইতে থাকবো, কান্নাকাটি করতে থাকবো এবং আল্লাহওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করতে থাকবো। বড় দামি জিনিস এগুলো। রমজান মুবারক সমাগত, আজকে শাবানের 29 তারিখ, এই তারিখে সন্ধ্যাবেলা চাঁদ দেখা সুন্নত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এজন্য আজকে মাগরিবের নামাজও একটু বিলম্ব করতে হবে না, 10 মিনিট দেরি করলে হবে নাকি? না, সাধারণ সময়ের থেকে 10 মিনিট বিলম্বে মাগরিবের জামাত হলে তো বিভিন্ন লোকেরা চাঁদ দেখতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা চাঁদ দেখব, আজকে হোক বা কালকে হোক ইনশাআল্লাহ। রমজান শুরু হলে আমরা রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা, তারাবি পড়ব। আল্লাহ পাক আমাদের সকলের জন্য সীমাহীন রহমতের ফয়সালা করে। আমাদের এই মসজিদের মুতাওয়াল্লিও ছিলেন আমাদের আব্দুস সবুর মিয়া, ওনার স্ত্রী শাহান মিয়ার আম্মা গতকাল ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেন, তার জন্য দোয়া করি এবং সকলের জন্য দোয়া করি। হ্যাঁ, রুমাল আচ্ছা দেন, এরপরে সংক্ষিপ্ত দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ, মসজিদের খুব কাজ হইতেছে, এখন আসলে চোখে পড়ে, সামনে বেশ কাজ হইতেছে। আর যে সকল ভাইয়েরা আগেও ওয়াদা করছিলেন, তাদের ওয়াদা যদি মনে থাকে সেটা সেই মোতাবেক মসজিদের ওই সহযোগিতাগুলো জমা করলে মসজিদের এই কাজগুলোকে আগায় নেওয়া আরও সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলকে খুব তৌফিক দেন। আজকেও তো পানি খেতে ওই মরহুমার রুহে সব পৌঁছানোর নিয়তে আমরা 3 বার কুল হু আল্লাহ শরীফ করি। একবার সূরা ফাতিহা পড়ি, যে রুমালগুলো শেষ পর্যন্ত পিছনে পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে একদম সামনের সম্মুখের দিকে পাঠিয়ে দিই, পিছনে না রাখি বা কাতারের পাশে না রাখি, একদম সামনে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد وبارك وسلم। اللهم اغفر لنا ما قدمنا وما اخرنا وما اعلنا وما اسررنا وما اسرفنا وما انت اعلم به منا، انت المقدم وانت المؤخر، لا اله الا انت। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। রমজান মুবারক সমাগত, আয় আল্লাহ রমজানের রোজাসমূহ রাখার তৌফিক আমাদের দান করেন, রমজানের তারাবি পড়ার তৌফিক দান করেন, রমজানের বেশুমার রহমত এবং নূর ও বরকত আমাদের সকলের জন্য কবুল করেন, সমস্ত মুসলমানদের জন্য কবুল করেন। রমজানের উপলক্ষে সব থেকে একদম পূর্ণাঙ্গভাবে মুক্ত পবিত্র জীবন আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন, যাদের আব্বা আম্মা এবং মুরব্বীরা আপনজনেরা দুনিয়াতে নাই তাদের সকলকে মাফ করে দেন। বিশেষভাবে শাহান মিয়ার আম্মা গতকাল যার ইন্তেকাল হয়ে গেছে, আয় আল্লাহ তাকে মাগফিরাত দান করেন এবং জান্নাত নসিব করেন। আমাদের মেম্বার ডুরুমিয়া সাহেব খুব বেশি অসুস্থ, আল্লাহ ওনাকে সিফাংসি করেন। আরো অনেক ভাইয়েরা যারা বিভিন্ন নেক উদ্দেশ্যে দোয়া চাইছেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করে দেন। আমাদের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে যে সকল মুসলমান ভাই বোনেরা যে কোনো রোগে আক্রান্ত, সকলকে সেফা দেন, সকলকে সেহত আফিয়ত দেন, সকলের হায়াতে বরকত দেন, আমলে উন্নতি অগ্রগতি তারাকে দেন, সকল পেরেশানি থেকে এবং শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করেন। আমাদের এক আলেম মানুষ, সে বড় আলেম এবং খুব আল্লাহওয়ালা, সে কুমিল্লাতে সন্ত্রাসীদের শিকার হয়ে বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ মাওলানা মুশতাক নবীকে আল্লাহ আপনার খাস কুদরতে আপনি উদ্ধার করেন এবং হেফাজত করেন। পেরেশানি থেকে তাকে মুক্তি দান করেন। এই আলেমী দিনকে আপনি জলদি জলদি মুক্ত করে দেন। তার বাবা বাবাও বড় আলেম, আল্লাহ মা বাবার চক্ষু আপনি শীতল করে দেন এবং সব পেরেশানি দূর ফরমায়া দেন। আমাদের সকলের আহ জারিকে, মিনতিকে, মনোনয় বিনয়কে হে দয়াময় অসীম দয়ার গুণে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلا اردو پرتیٹی بیان بشیر جے کونو پرانتو تھے کے نیج نیج ٹاچ موبائل ایر ہواٹس اپے پاور جنو جگا جگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہور جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھیکانا ایبان جے جے پیشار شاتے اپنی جگتو آسین تا بانگلا ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।